বাইবেলের উপাসনার একটি বিশ্লেষণ। ডিয়ার ডানদারা, উপাসনা শব্দটি প্রায়শই একটি ঢিলেঢালা পদ্ধতিতে ব্যবহৃত হয়, বিভিন্ন শর্তে প্রয়োগ করা হয় এবং বিভিন্ন অর্থ বহন করে। সম্ভবত উপাসনা শব্দের ধ্রুপদী ব্যবহার এবং ধর্মীয় ক্রিয়াকলাপের কিছু আচার অনুষ্ঠান দ্বারা অজান্তেই সংজ্ঞায়িত করা হয়েছে। ব্যক্তিদের উপাসনার বাইবেলের ধারণা, এর স্বাধীনতা এবং অভিব্যক্তির সম্ভাব্য রূপ সম্পর্কে সচেতন হতে হবে। ঐতিহাসিকভাবে বলতে গেলে, পুরুষরা নক্ষত্রের প্রতি আস্থা রাখতে, কাল্পনিক স্বর্গীয় ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে, সূর্যকে উপহার দিতে এবং প্রকৃতির কিছু শক্তিশালী উপাদানকে চিনতে পরিচিত। ইহুদিদের তাদের যিহোবা, খ্রিস্টানদের তাদের খ্রিস্ট, বৌদ্ধদের তাদের বুদ্ধ এবং মুসলমানদের তাদের আল্লাহ। সব ক্ষেত্রে মানুষের আচরণ আংশিকভাবে শ্রদ্ধা, সম্মান, সম্মান, দাসত্ব এবং বশ্যতা পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা হয়। গ্রহণযোগ্য উপাসনার ক্ষেত্রে ঈশ্বর কিভাবে নিজেকে প্রকাশ করেছেন তা নির্ধারণ করতে বেশ কয়েকটি ধর্মগ্রন্থ বিবেচনা করা হবে। একটি ওল্ড টেস্টামেন্টের পর্যালোচনা প্রথমে পরিচালিত হবে, তারপরে হার্ট অফ ম্যান এবং অবশেষে নিউ টেস্টামেন্টের রেফারেন্সগুলির একটি পর্যালোচনা করা হবে। এই অধ্যয়নটি আমাদের সামর্থ্য অনুযায়ী ঈশ্বরের দ্বারা স্বীকৃত উপাসনার অর্থ সংক্ষিপ্ত করে শেষ করা হবে। ওল্ড টেস্টামেন্ট পর্যালোচনা। ওল্ড টেস্টামেন্টের সাপেক্ষে উপাসনার উপাদানগুলির অন্তর্দৃষ্টি বেশ কয়েকটি বিশিষ্ট চরিত্রের অধ্যয়নের মাধ্যমে প্রাপ্ত করা হবে। যে ব্যক্তিত্বগুলি নিচে বিশেষভাবে বিবেচনা করা হবে তাদের মধ্যে কেইন এবং আবেল, নোহ, আব্রাম, মোসা এবং হারুন, ডেভিড, হিজেকিয়া এবং হান্না অন্তর্ভুক্ত রয়েছে। কেইন এবং আবেলের অনন্য নৈবেদ্য দৃঢ়ভাবে উপাসনার কাজগুলিকে নির্দেশ করে, যদিও কেইন শিখেছিল যে তার উপহার প্রভুর কাছে রাখা হয়নি। হাবিলের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, কেইনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। জেনেসিস বিবরণ থেকে পাঠককে চিন্তা করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে যে উপাদানগুলি অনুমোদিত ছিল কিনা বা অন্য কিছু, যেমন কেইনের মনোভাব বা ব্যক্তিগত চরিত্র তার উপহার গ্রহণ করা থেকে বাধা দিয়েছে, জেনেসিস ৪:3-7। প্রেরিত পল হিব্রু ১:১ এই ঘটনার উপর মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছিলেন যে বিশ্বাসের কারণে হেবেলের বলিদান কেইনের চেয়ে ভালো ছিল। নোহ সম্পর্কে জেনেসিস ৬:১ বলে যে তিনি প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিলেন এবং প্রভু যা আদেশ করেছিলেন তার প্রতি তিনি বাধ্য ছিলেন। জাহাজ ছাড়ার পর নোহ ঈশ্বরের উদ্দেশ্যে একটি বেদি তৈরি করেছিলেন এবং বেদিতে তার কাছে হোমবলি পেশ করেছিলেন। জেনেসিসের লেখক বলেছেন যে প্রভু এই নৈবেদ্যগুলিকে অনুকূলভাবে অনুভব করেছিলেন এবং ফলস্বরূপ তিনি রংধনুর চুক্তি প্রতিষ্ঠা করেছিলেন। অব্রামও প্রভুর উদ্দেশ্যে হোমবলি নিবেদন করলেন, জেনেসিস ২:২ তার পুত্র আইজাকের অর্ঘ্য ছিল বিশেষ কিছু। আব্রাম সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছিলেন এবং তিনি সেগুলো পালন করেছিলেন। আমাদের কাছে তাৎপর্যপূর্ণ, তবে আব্রাম আইজাকের কাছে তার কাজকে উপাসনা হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন। আরও যাওয়ার আগে লক্ষ্য করুন যে উপরে উদ্ধৃত উদাহরণগুলিতে উপাসনায় বাধ্যতা, নৈবেদ্য উপস্থাপন, শ্রদ্ধার বিশেষ কাজ এবং বিশ্বাসের উপাদান রয়েছে। মুসা এবং হারুনের নেতৃত্বে মিশর দেশ থেকে ইহুদি জনগণ এবং তাদের মহান দেশত্যাগের ইতিহাস এক্সোডাস বইতে পাওয়া যায়। পাঠককে খামিরবিহীন রুটির উৎসব এবং নিস্তার পর্বের অনুষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। মুসা লোকেদের শিখিয়েছিলেন, এবং তোমরা এই অনুষ্ঠানটি তোমার এবং তোমার সন্তানদের জন্য একটি নিয়ম হিসাবে পালন করবে। এর পরের বছরগুলিতে নিস্তার পর্বের অনুষ্ঠানটিকে প্রভুর উদ্দেশ্যে একটি নৈবেদ্য হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল। মুসা প্রভুর কাছ থেকে আদেশের একটি অ্যারে পেয়েছিলেন যা ইহুদি নাগরিক এবং ধর্মীয় আইনের ভিত্তি হিসাবে পরিবেশন করা হয়েছিল। বিখ্যাত ১০টি আদেশের মধ্যে নিম্নলিখিতটি অন্তর্ভুক্ত ছিল, তোমরা অন্য ঈশ্বরের উপাসনা করবে না। এই আদেশ প্রভুর মনোযোগ, দাসত্ব এবং যে কোনো অনুরূপ দেবতা ও মূর্তিদের প্রতি শ্রদ্ধার প্রতি প্রভুর তীব্র ঈর্ষাকে প্রতিফলিত করে। এখানে উপসংহার হল যে ভগবান দাসত্ব ও ভক্তিকে উপাসনার সাথে সমান করেছেন। এই উপসংহারটি এক্সোডাস ৩:২-৮ ঘটনাগুলিতে আরও জোরদার করা হয়েছে, যেখানে প্রভুর কথায় তারা নিজেদের জন্য একটি গলিত বাছুর তৈরি করেছে এবং এটিকে পূজা করেছে এবং এটিকে উৎসর্গ করেছে এবং ঘোষণা করেছে, হে ইসরায়েল, এটি তোমাদের দেবতা যিনি তোমাকে মিশর দেশ থেকে তুলে এনেছেন। এক্সোডাস ৩:৪ মুসাকে প্রভুর সাথে যোগাযোগ করতে এবং উপাসনায় পৃথিবীর দিকে নত হওয়া পাওয়া যায়। এই দৃষ্টান্তে উপাসনার মধ্যে ইসরায়েলীয় জাতির পক্ষ থেকে প্রভুর কাছে প্রার্থনামূলক আবেদন এবং নম্রতার অনুভূতি অন্তর্ভুক্ত ছিল। এক্সোডাস ৩:৪ চুক্তিপালনের আইনও রয়েছে যা উপাসনাকে জড়িত করে। উপাসনার অন্যান্য দিক এক্সোডাস ৩:৫-২ দেওয়া হয়েছে। জনগণকে একটি অভয়ারণ্য নির্মাণের জন্য উপহার এবং শ্রমিকদের অবদান রাখার আদেশ দেওয়া হয়েছিল, এবং যাদের হৃদয় তাকে আলোড়িত করেছিল এবং যাদের আত্মা তাকে অনুপ্রাণিত করেছিল তারা সবাই এসে মিলনতাম্বুর কাজের জন্য এবং এর সমস্ত সেবা এবং পবিত্র পোশাকের জন্য প্রভুর দান নিয়ে এসেছিল। এখানে জোর দেওয়া হচ্ছে আধ্যাত্মিক সম্পৃক্ততা এবং একটি গ্রহণযোগ্য হৃদয়ের উপর। মুসার কর্মজীবনে তিনি তার লোকেদেরকে প্রভুর কাছ থেকে আইন, বিধি, আদেশ এবং অধ্যাদেশ মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। আনুগত্য, প্রার্থনা, সেবা, ভক্তি, প্রদর্শিত জমা, নৈবেদ্য, আচারানুষ্ঠানমূলক কার্যকলাপ এবং আলোড়িত হৃদয় ও আত্মাকে উপাসনার ক্ষেত্রে চিহ্নিত করা যেতে পারে। উপরোক্ত উল্লেখগুলি উপাসনার এই উপাদানগুলিকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় পদ্ধতিতেই তুলে ধরে। ডিউটেরোনোমি 3:0 এ লিপিবদ্ধ তার সংক্ষিপ্তসারে মোজেস উপাসনার একটি খুব প্রাসঙ্গিক বৈসাদৃশ্য উপস্থাপন করে, আশীর্বাদ সহ জীবন বা অভিশাপ সহ মৃত্যু। অন্য কথায়, উপাসনাকে নিরবচ্ছিন্ন এবং জীবনের একটি পদ্ধতিতে ফোকাস করা হিসাবে চিত্রিত করা হয়েছিল। পূজার অন্যান্য উদাহরণ ওল্ড টেস্টামেন্টে প্রচুর আছে। এই সত্যটি দেখার জন্য একজনকে কেবল ডেভিড, সলোমন, ড্যানিয়েল এবং আরও অনেকের কথা বিবেচনা করতে হবে। ওল্ড টেস্টামেন্টের উপাসনার আশেপাশের ইতিহাসের অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টায় কেবলমাত্র আরও কয়েকটি ওল্ড টেস্টামেন্টের ধর্মগ্রন্থ উদ্ধৃত করা হবে। গীতসংহিতা 2:1-1 ডেভিড লোকেদেরকে শ্রদ্ধার সাথে উপাসনা করতে, কাঁপতে কাঁপতে আনন্দ করতে নির্দেশ দিয়েছিলেন। গীতসংহিতা 8:6 লিপিবদ্ধ একটি প্রার্থনায় ডেভিড বলেছেন, ঈশ্বরের নামকে মহিমান্বিত করা হল উপাসনা করা। ডেভিড গীতসংহিতা 9:5 প্রভুর প্রশংসা করার জন্য লোকেদের উদ্বুদ্ধ করেছিলেন, ওহে আসুন আমরা প্রভুর উদ্দেশ্যে আনন্দের জন্য গান করি, আসুন আমরা তার উপস্থিতির সামনে কৃতজ্ঞতা সহকারে আসি, আসুন আমরা গীতসঙ্গীত সহ তার কাছে আনন্দের সাথে চিৎকার করি, আসুন আসুন আমরা উপাসনা করি এবং প্রণাম করি, আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তার সামনে নতজানু হই। দাউদ ও সলোমনের পরে ইসরায়েলের অনেক রাজাই প্রভুর দৃষ্টিতে ঠিক কাজ করেননি। তারা মুসার প্রদত্ত প্রভুর আইনের বইকে উপেক্ষা করেছিল। যাই হোক, দুটি রাজা ছিলেন যারা প্রভুর পথগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন। তারা উঁচু স্থানের মূর্তিগুলো ভেঙে ফেলল এবং লোকদের প্রভুর সামনে নিজেদের পবিত্র করতে শিখিয়েছিল। রাজা হিষ্কীয় এবং রাজা যোশিয়া ঈশ্বরের প্রতি তাদের উৎসর্গীকরণে এবং যথাযথ উপাসনা পুনর্নবীকরণের ক্ষেত্রে, বিশেষভাবে নিস্তার পর্বের উপাসনার ক্ষেত্রে আলাদাভাবে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ক্রনিকলস 2:9 নিস্তার পর্বের অধ্যাদেশ পুনরুদ্ধার করার বিষয়ে রাজা হিজেকিয়ার কার্যক্রম বর্ণনা করে। এই উপলক্ষে নিস্তার পর্বের উপাসনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল হোম বলি, সিনার সাথে গান, যা ডেভিডের বাদ্যযন্ত্রের সাথে সমাবেশে উপাসনা করার সময় কোরাসের গান, নম্রতার প্রদর্শন, নত হওয়া এবং প্রশংসা ও আনন্দের গান। রাজা যোশিয়ার অভিজ্ঞতা দ্বিতীয় ক্রনিকলস 3:4-3:5 পাওয়া যায়। অধ্যায় 3:1-3:4 রাজা যোশিয়া প্রভুর সাথে করা চুক্তিকে লিপিবদ্ধ করে, তার সমস্ত আজ্ঞা এবং তার সাক্ষ্য এবং তার বিধিগুলি সমস্ত হৃদয় এবং সমস্ত আত্মা দিয়ে পালন করা। প্রথম স্যামুয়েলের অধ্যায় 1 সম্পর্কে একটি মর্মস্পর্শী গল্প বর্ণনা করে। তার গর্ভ বন্ধ হয়ে গিয়েছিল এবং সে প্রভুর কাছে তার দুঃখকষ্টের দিকে তাকিয়ে তাকে স্মরণ করার জন্য অনুরোধ করেছিল। হান্নার উপাসনার মধ্যে ছিল বলিদান, তীব্র প্রার্থনা এবং একটি মানত। তিনি বলেছিলেন, আমি প্রভুর কাছে আমার আত্মা ঢেলে দিয়েছি, প্রথম স্যামুয়েল 1:5। বাইবেল বলে যে প্রভু তাকে স্মরণ করেছিলেন এবং তিনি স্যামুয়েলকে প্রভুর কাছে দেওয়ার জন্য তার প্রতিজ্ঞার কথা মনে করেছিলেন। এখন উপরের সমস্ত উদাহরণে কিছু বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এবং ওল্ড টেস্টামেন্টের সীমানার মধ্যে প্রভুর উপাসনার কাঠামো গঠন করে। সংক্ষেপে, নিম্নলিখিত উপাদানগুলি পর্যবেক্ষণযোগ্য, নির্দিষ্ট এবং সেই সাথে জেনেরিক আদেশের আনুগত্য, নৈবেদ্য উপস্থাপনা, শ্রদ্ধার বিশেষ কাজ, সরাসরি এবং প্রার্থনার মাধ্যমে যোগাযোগ। আচার অনুষ্ঠানের নির্দিষ্ট উদাহরণ হল নিস্তার পর্বের স্মৃতিসৌধ, দাসত্ব ও ভক্তি, অবদান, শ্রম, উপহার, আধ্যাত্মিক সম্পৃক্ততা, শ্রদ্ধা, ঈশ্বরের নামের মহিমা, তুরিসহকার গান, কোরাসের গান, প্রশংসা এবং আনন্দের গান, নম্রতা, মানত। এই উপাদানগুলি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় দিকেই ঢালাই করা হয়েছিল এবং উপাসনা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। আনুষ্ঠানিক অংশগুলি প্রভুর নির্দেশিত আচার অনুষ্ঠানে পাওয়া যায়, যেমন বেদিতে পোড়ানো উৎসর্গের নৈবেদ্য এবং প্রথম চুক্তির আশেপাশের বিধিবিধান পালন। পল হিব্রু নয় শ্লোক একতে প্রথম চুক্তির আনুষ্ঠানিকতা সম্পর্কে মন্তব্য করেছেন, প্রথম চুক্তিতে ঐশ্বরিক উপাসনা এবং পার্থিব অভয়ারণ্যের নিয়মাবলী ছিল এবং শ্লোক নয় এ যা অনুসারে উপহার এবং বলিদান উভয়ই দেওয়া হয় যা উপাসককে নিখুঁত করতে পারে না। বিবেক অনানুষ্ঠানিক অংশটি প্রভুকে আনন্দদায়ক জীবন পরিচালনায় হৃদয়ের সম্পৃক্ততায় প্রতিফলিত হয়েছিল। আমি আপনার সামনে জীবন এবং মৃত্যু, আশীর্বাদ এবং অভিশাপকে বেছে নিয়েছি, আপনি এবং আপনার বংশধরেরা বেঁচে থাকতে পারেন আপনার ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসার মাধ্যমে, তার কণ্ঠস্বর মেনে চলার মাধ্যমে এবং তাকে দৃঢ়ভাবে ধরে রেখে। উপাসনা মানেই বেঁচে থাকা, অন্যথায় মারা যেতে হবে। মানুষের হৃদয়। তখন ঈশ্বর বললেন, আসুন আমরা মানুষকে আমাদের প্রতিমূর্তিতে আমাদের মতো করে গড়ে তুলি এবং তারা সমস্ত পৃথিবীতে শাসন করুক। তাই ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন। প্রভু ঈশ্বর মাটির ধুলো থেকে মানুষকে সৃষ্টি করেছেন এবং তার নাসারন্ধ্রে জীবনের নিঃশ্বাস নিঃশ্বাস ফেলল এবং মানুষটি চিরন্তন আত্মার সাথে জীবিত হয়ে উঠল। সুতরাং মানুষ নামক ঈশ্বরের সৃষ্টি একটি জীবন্ত প্রাণী, আবেগ আকাঙ্ক্ষা অনুভূতি, একটি মন এবং একটি আত্মা এবং শাসন করার ক্ষমতা, আধিপত্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহ একটি সৃষ্টি। যখন ফরিসিরা সর্বশ্রেষ্ঠ আজ্ঞা সম্পর্কে প্রশ্ন করেছিল, তখন যীশু উত্তর দিয়েছিলেন, প্রভু তোমার ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয় দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, শক্তি দিয়ে ভালোবাসো। এটি হল প্রথম এবং সর্বশ্রেষ্ঠ আদেশ এবং দ্বিতীয়টি তার মতো, আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসুন। সমস্ত আইন এবং নবীরা এই দুটি আদেশের উপর ঝুলে আছে। প্রচারের কথা উল্লেখ করার সময় পল বলেছিলেন, কিন্তু তারা সবাই সুসমাচার মানেনি, কারণ ঈশাইও বলেছেন, প্রভু কে আমাদের সংবাদে বিশ্বাস করেছে? তাই শ্রবণ দ্বারা বিশ্বাস আসে এবং ঈশ্বরের বাক্য দ্বারা শ্রবণ। কিন্তু আমি বলি, তারা কি শোনেনি? হ্যাঁ, সত্যিই তাদের আওয়াজ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং তাদের কথা বিশ্বের শেষ প্রান্তে পৌঁছেছে। এক অর্থে শ্রবণ পাঠকে অন্তর্ভুক্ত করতে পারে, যে তথ্য লেখক থেকে পাঠকের কাছে প্রেরণ করা হয়, যেমন কথা বলা হয়। অতএব শ্রবণ বা চাক্ষুষভাবে তথ্যপ্রাপ্তির অন্তর্ভুক্ত। কিন্তু বিশ্বাসের সাথে শ্রবণ বা পড়ার চেয়ে আরও বেশি কিছু জড়িত, যা উপরে স্পষ্ট। অতএব বিশ্বাস এবং শ্রবণ বিশ্বাস, জ্ঞান অর্জন এবং বোঝার চেয়ে বেশি প্রয়োজন। প্রকৃতপক্ষে একটি বিশ্বাসী বিশ্বাস তৈরি করার জন্য একজন ব্যক্তির হৃদয়ে কিছু ঘটতে হবে, শারীরিক রক্ত পাম্প নয়, যা কিছু ধরনের ক্রিয়া ঘটায়। প্রকৃতপক্ষে যখন ঐহুদিরা, যাদের আইন নেই, তারা যখন স্বাভাবিকভাবে আইনের দ্বারা প্রয়োজনীয় জিনিসগুলি করে, সম্ভবত ন্যায় বিচার, করুণা, নম্রতা এবং বিশ্বস্ততা, তখন তারা নিজেদের জন্য একটি আইন, যদিও তাদের কাছে আইন নেই, কারণ তারা দেখায় যে আইনের প্রয়োজনীয়তাগুলি তাদের হৃদয়ে লেখা আছে, তাদের বিবেকও সাক্ষ্য দিচ্ছে এবং তাদের চিন্তা এখন দোষারোপ করছে, এখন এমনকি তাদের রক্ষা করছে। তাহলে মানুষের হৃদয় কি? এটা কি তার মন, বুদ্ধি, চিন্তার প্রক্রিয়া, আবেগের আসন, অন্তর্নিহিত বিবেক, আত্মা, মানুষের মস্তিষ্ক, মানুষের কেন্দ্রীয় প্রসেসর যার বিশাল অভ্যন্তরীণ স্টোরেজ সম্ভবত কম্পিউটারের মতো? নিউ বাইবেল অভিধান থেকে একজন হৃদয় এর নিম্নলিখিত বর্ণনা এবং সংজ্ঞা পাবেন, কশারীরিক বা রূপক দুই নয় বার, খ ব্যক্তিত্ব অভ্যন্তরীণ জীবন বা চরিত্র সাধারণভাবে 2-5-7 বার, গ চেতনা সংবেদনশীল অবস্থা 1-6-6 বার, নেশা আনন্দ দুঃখ উদ্বেগ সাহস ভয় এবং ভালোবাসা, দোবুদ্ধিভিত্তিক কার্যক্রম 2-0-4 বার, মনোযোগ প্রতিফলন স্মৃতি বোঝা প্রযুক্তিগত দক্ষতা, ইচ্ছা বা উদ্দেশ্য 1-9-5 বার। এটি এই শব্দটির সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ব্যবহারগুলির মধ্যে একটি। এইচ হুইলার রবিনসন থেকে অভিযোজিত নিউ টেস্টামেন্টে হৃদয় করে সম্পূর্ণরূপে তার শারীরিক রেফারেন্স হারাবেন না, কারণ এটি মাংস দিয়ে তৈরি, তবে এটি ইচ্ছা বুদ্ধি এবং অনুভূতির আসন। এর মানে হল যে হার্ট নিউ টেস্টামেন্টের শব্দের সবচেয়ে কাছাকাছি আসে, যার মানে মোট পুরো মানুষ। হিব্রুরা বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক পর্যবেক্ষণের পরিবর্তে বিষয়গত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে চিন্তা করেছিল এবং এর ফলে অতিবিভাগীয়করণের আধুনিক ত্রুটি এড়ানো হয়েছিল। এটা মূলত ছিল সম্পূর্ণ মানুষ, তার সমস্ত গুণাবলীসহ শারীরিক বুদ্ধিবৃত্তিক এবং মনস্তাত্ত্বিক, যা সম্পর্কে হিব্রুরা চিন্তাভাবনা করেছিল এবং কথা বলেছিল, এবং হৃদয়কে এই সমস্তগুলির পরিচালনা কেন্দ্র হিসাবে কল্পনা করা হয়েছিল। এটি হৃৎপিণ্ডই যা একজন মানুষ বা পশুকে তৈরি করে এবং তার সমস্ত কর্মকে নিয়ন্ত্রণ করে। চরিত্র ব্যক্তিত্ব ইচ্ছা এবং মন হল আধুনিক পরিভাষা, যা সবই এর বাইবেলের ব্যবহারে হৃদয় এর অর্থের কিছু প্রতিফলন করে। যিহোবা প্রত্যেকের হৃদয় জানেন এবং বাহ্যিক চেহারা দ্বারা প্রতারিত হন না, তবে একটি যোগ্য প্রার্থনা, তা সত্ত্বেও তিনি যেন হৃদয় অনুসন্ধান করেন এবং জানেন এবং এটি পরিষ্কার করেন। একটি নতুন হৃদয় অবশ্যই দুষ্টদের লক্ষ্য হতে হবে, এবং এর অর্থ হবে যে ঈশ্বরের আইনকে আর নিছক বাহ্যিক নয় বরং হৃদয়ের উপরে লিখিত হতে হবে এবং এটিকে পরিষ্কার করতে হবে। সুতরাং এটি হল যে হৃদয় সমস্ত আকাঙ্ক্ষার বসন্তকে অবশ্যই রক্ষা করতে হবে, এবং শিক্ষকের লক্ষ্য সঠিক পথে তার ছাত্রের হৃদয় জয় করুন। অন্তরে শুদ্ধ তারাই ঈশ্বরকে দেখতে পাবে, এবং বিশ্বাসের দ্বারা খ্রিস্টের অন্তরে বাস করার মাধ্যমেই সাধুরা বুঝতে পারে ঈশ্বরের ভালোবাসা। মানুষের মস্তিষ্ক হল সমস্ত মানুষের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র। এর সমস্ত ফাংশন একসাথে নেওয়া হলে পুরো মানুষ, ব্যক্তি আর শারীরিক বিভাগ যা অত্যাবশ্যক শারীরিক কার্যকারিতা সম্পর্কিত সমস্ত ডেটা এবং তথ্য প্রক্রিয়া করে। অমানসিক অংশটি মস্তিষ্কের সেই অংশ বলে মনে হয় যা প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ, বাছাই, তুলনা, সংরক্ষণ এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং অন্যান্য বাহ্যিক তথ্য গ্রহণ করে, এবং এটিকে বুদ্ধিবৃত্তিক বিভাগ হিসাবে উল্লেখ করা যেতে পারে। সংবেদনশীল এবং আধ্যাত্মিক বিভাগকে প্রায়ই হৃদয়, অভ্যন্তরীণ মানুষ বা আবেগের আসন হিসাবে উল্লেখ করা হয়। এখানেই প্রেম, ঘৃণা, ভয়, সাহস, বিশ্বাস, সততা, বিবেক, চরিত্র এবং অনুভূতি পাওয়া যায়। এটি লক্ষ্য করা উচিত যে একজনের বিবেককে বিভিন্ন নৈতিক মানগুলি গ্রহণ করার জন্য প্রশিক্ষিত করা যেতে পারে, একজনের চরিত্র হয় ভালো বা মন্দ হতে পারে, এবং একজনের অনুভূতি জ্ঞান এবং তথ্যের পরিবর্তে মতামত বা বিশ্বাসের উপর ভিত্তি করে হতে পারে। উপসংহার: হৃদয় হল মানুষের সেই অংশ যা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট এবং অগত্যা সব শারীরিক হতে পারে না। মানুষ তার হৃদয়কে ভালো বা মন্দের জন্য প্রশিক্ষণ দিতে পারে। মানুষের ইবাদত করতে হয় মনে মনে। ঈশ্বরের রাজ্য আপনার সাবধানে পর্যবেক্ষণের সাথে আসে না, বা লোকেরা বলবে না এটা আছে বা ওখানে আছে, কারণ ঈশ্বরের রাজ্য আপনার মধ্যে রয়েছে। মানুষের উপাসনা হতে হবে অকৃত্রিম ও বাস্তব, আত্মা এবং সত্য এবং অনুভূতি এবং আবেগ সঙ্গে। যে কোনো কার্যকলাপ যা শুধুমাত্র একটি আদেশ মান্য করার জন্য বা কিছু অনুভূত প্রয়োজনীয়তা পূরণ করার জন্য বা কর্তব্যবোধের বাইরে করা হয়, তা একজনের পরিত্রাণ অর্জনের প্রচেষ্টা একটি আচার অনুষ্ঠান বলে মনে হয়। নিউ টেস্টামেন্ট পর্যালোচনা: অনেক নিউ টেস্টামেন্ট প্যাসেজ আছে যা সরাসরি উপাসনার কিছু দিক নির্দেশ করে। এগুলি প্রাথমিকভাবে এমন উপাদান বা বৈশিষ্ট্য শনাক্ত করার উদ্দেশ্যে বিবেচনা করা হবে যা অগত্যা উপাসনাকে সংজ্ঞায়িত করে। এই বৈশিষ্ট্যগুলির বেশিরভাগই ইতিবাচক প্রকৃতির হবে, তবে কিছু বিভিন্ন পরিস্থিতিতে নেতিবাচক সমালোচনা থেকে উদ্ভূত হবে। নিউ টেস্টামেন্ট উপাসনার উপাদান: উদাহরণস্বরূপ, আমরা দেখতে পেলাম যে কোনো কিছু বা ব্যক্তিত্বের প্রতি সেবাকে ওল্ড টেস্টামেন্টের দৃষ্টিকোণ থেকে উপাসনা বলে, তা মূর্তি বা প্রভুর প্রতি। এই বৈশিষ্ট্যটি নিউ টেস্টামেন্টের শিক্ষাগুলিতেও বহন করা হয়। শয়তানকে ভর্ৎসনা করার জন্য খ্রিস্ট সঠিকভাবে নির্দেশিত সেবার উপর জোর দিয়েছিলেন। খ্রিস্ট দ্বিতীয় বিবরণ ৬ শ্লোক ১৩ উদ্ধৃত করেছেন, তুমি প্রভু তোমার ঈশ্বরের উপাসনা করবে এবং শুধুমাত্র তারই সেবা করবে। অল স্টেটস অধ্যবসায় থেকে পিছিয়ে নেই, আত্মায় উদ্গ্রীব, প্রভুর সেবা করে। সেবা উপাসনা গঠন করে, কিন্তু একচেটিয়াভাবে নয়। উপরন্তু আমাদের সেবা ভুল নির্দেশিত হতে পারে এবং যেমন প্রভুর অনুকূল হতে পারে না। যদি সেবাকে সঠিকভাবে নির্দেশিত করতে হয়, তবে নির্দিষ্ট এবং সাধারণ আদেশের আনুগত্য অবশ্যই উপাসনার জন্য খুবই মৌলিক হতে হবে। খ্রিস্ট নিম্নলিখিতগুলি অনুভব করেছিলেন, যদিও তিনি একজন পুত্র ছিলেন, তিনি যা ভোগ করেছিলেন তা থেকে তিনি বাধ্যতা শিখেছিলেন। কলসীয় ১ শ্লোক ১০ পল সকল ক্ষেত্রে তাকে খুশি করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। একজন নতুন বিশ্বাসীর দ্বারা প্রদর্শিত নম্রতা দেখানো হয়েছে যেকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যিনি শ্রদ্ধা ও ভীতির প্রয়োজন অনুভব করেন। যাই হোক, খ্রিস্ট সমরীয় মহিলার কাছে তার বক্তৃতায় উপাসনার জন্য একটি নতুন জোর প্রবর্তন করেছিলেন। তিনি ঘোষণা করে ঐতিহ্যকে চ্যালেঞ্জ করেছিলেন যে গেরিজিম পর্বত সমরীয়দের দ্বারা দাবি করা হয়নি, বা জেরুজালেম যেখানে ইহুদিরা জড়ো হয়েছিল তা উপাসনার পছন্দের স্থান। পরিবর্তে এখন সময় এসেছে যখন প্রকৃত উপাসকরা আত্মায় এবং সত্যে পিতার উপাসনা করবে। এই ধরনের লোকদের জন্য পিতা তার উপাসক হতে চান। ঈশ্বর হলেন আত্মা, এবং যারা তার উপাসনা করে তাদের অবশ্যই আত্মা ও সত্যে উপাসনা করতে হবে। কার্যকর ইবাদত করার জন্য আমাদের এখানে কি বোঝানো হয়েছে তা অবশ্যই বুঝতে হবে। নিঃসন্দেহে আধ্যাত্মিকতার উপর জোর দেওয়া হয় বরং শারীরিক এবং উপাসনার স্থান। সত্য উপাসনা হল অকৃত্রিম, বিশ্বস্ত, আন্তরিকতার সাথে যা কাঙ্ক্ষিত বা আনন্দদায়ক। আধ্যাত্মিক উপাসনা হৃদয় এবং আত্মা জড়িত, ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি মানুষের সেই অভ্যন্তরীণ অংশ। এই ধারণা নীতির একটি বড় পরিবর্তন প্রতিনিধিত্ব করে। পল কলোসিয়ান চার্চকে শিখিয়েছিলেন যে খ্রিস্ট পুরানো আইনটিকে ক্রুশের কাছে পেরেক দিয়েছিলেন, যার ফলে এটি পূরণ হয়েছিল। এই লাইনের সাথে আরেকটি রেফারেন্স হল ফিলিপীয় 3:3। পল বলেছেন যে খ্রিস্টানরা ঈশ্বরের আত্মায় উপাসনা করে এবং মানুষের ঐতিহ্যের উপর আস্থা না রেখেই খ্রিস্ট যীশুর গৌরব করে। এখন খ্রিস্টানরা পরিমাপ করতে সক্ষম হয় যে তারা প্রভুর আত্মার দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, তাদের আচরণকে শাস্ত্র দ্বারা চিহ্নিত পছন্দসই বৈশিষ্ট্যের সাথে তুলনা করে। পল রোম, গালাটিয়া, ইফিসাস এবং কলোসায় গির্জাগুলিতে তার চিঠিতে আধ্যাত্মিক গুণাবলীর একটি সম্পূর্ণ অ্যারে তালিকাভুক্ত করেছেন। এই অনুচ্ছেদগুলি আরও এগিয়ে যায় যে তারা আধ্যাত্মিক মানুষের সাথে মানুষের নিম্ন প্রকৃতির বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি বৈসাদৃশ্য উপস্থাপন করে। আগেরগুলো মানুষের লালসা থেকে উদ্ভূত, পরেরটি ঈশ্বরের সাথে চলার ইচ্ছা থেকে উদ্ভূত। গ্যালাটিয়ান চিঠিতে পলও যে রূপকটি প্রবর্তন করেছিলেন তা মানুষের ভিতরের দ্বন্দ্বকে চিত্রিত করে। পল নিজেই এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিজ্ঞতা লাভ করেছিলেন। খ্রিস্টান চরিত্রটি প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, অটলতা, ধৈর্য, অধ্যবসায়, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, ভদ্রতা এবং আত্মনিয়ন্ত্রণ দ্বারা বর্ণনা করা হয়েছে। এই সমস্তই একজনকে আত্মায় উপাসনা করার অনুমতি দেয়, কারণ তারা আমাদের প্রভুকে সম্মান করে। খ্রিস্টানদেরকে ঈশ্বরকে অনুকরণ করতে হবে, ক্ষমাশীল প্রকৃতির হতে হবে, কোমল হৃদয় হতে হবে, উন্নতির কথা বলতে হবে এবং আত্মশৃঙ্খলা থাকতে হবে। রোমান্স 1:2 এক চূড়ান্ত বিবরণ: আপনার দেহকে একটি জীবন্ত এবং পবিত্র বলিদান উপস্থাপন করুন, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, যা আপনার আধ্যাত্মিক উপাসনা। পল আধ্যাত্মিক আচরণের কথা বলছিলেন, একটি পার্থিব আচরণের বিপরীতে উপাসনার আত্মা। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ লোক একটি আদর্শ উপস্থাপন করেছিল যা প্রভুর দৃষ্টিতে প্রতিকূল ছিল। খ্রিস্টানদের একটি ভিন্ন আদর্শ আছে। তাদেরকে প্রভুর উপাসনা চেতনায় আলাদা করতে হবে, যা ক্রমাগত এবং যা সম্মান, দাসত্ব, আনুগত্য, সম্মান, শ্রদ্ধা, নম্রতা ইত্যাদি বৈশিষ্ট্যকে অন্তর্ভুক্ত করে। তারা আত্মায় পূর্ণ হতে হবে, তাদের জীবন পরিচালনা করতে হবে একটি উচ্চ সমতল, দ্বারা যোগাযোগ, পরস্পরের সাথে গীতসংহিতা, স্তোত্র এবং আধ্যাত্মিক গানে কথা বলা, গান গাওয়া এবং প্রভুর কাছে আপনার হৃদয়ে সুর করা, সর্বদা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে, এমনকি পিতাকে ধন্যবাদ জানাই এবং খ্রিস্টের ভয়ে একে অপরের অধীন হও। নিম্নলিখিত দুটি মূল অনুচ্ছেদ এই থিম প্রসারিত। কেউ যাতে আপনি প্রভুর যোগ্য পথে চলতে পারেন, সর্বক্ষেত্রে তাকে সন্তুষ্ট করতে, প্রতিটি ভালো কাজের ফলস্বরূপ এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পেতে পারেন। খো খ্রিস্টের বাণী আপনার মধ্যে প্রচুর পরিমাণে বাস করুক, সমস্ত জ্ঞানের সাথে গীতর, স্তোত্র এবং আধ্যাত্মিক গানের সাথে একে অপরকে শিক্ষা ও উপদেশ দিয়ে ঈশ্বরের প্রতি আপনার হৃদয়ে কৃতজ্ঞতার সাথে গাই। প্রভু যীশু, তার মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এখানে মূল বিষয় হল আমাদের অন্তরে ঈশ্বরকে সিংহাসনে বসাতে হবে, আমরা শাস্ত্র দ্বারা চিত্রিত হিসাবে পছন্দসী ব্যক্তিত্ব বৈশিষ্ট্য চাষ করতে হবে। এই পরিস্থিতিতে ইবাদতের পরিবেশ বিরাজ করছে। সম্মান, শ্রদ্ধা, আনুগত্য এবং ভালোবাসা উভয়ই অস্পষ্টভাবে এবং স্পষ্টভাবে স্বীকার করা হবে। অন্যান্য পূজা: আমাদের প্রভুর প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করে উপাসনার দিকগুলোকে সঠিকভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল। এই উপাসনাকে সত্য এবং অকৃত্রিম বলে উল্লেখ করা হয়েছে, যা পবিত্র রীতে অন্তর্ভুক্ত পছন্দসই উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে। যাই হোক, ধর্মগ্রন্থ নিরর্থক, অজ্ঞ, শয়তান এবং মূর্তিভিত্তিক, লোকমুখী, দেবদূত এবং সৌন্দর্য বা প্রকৃতি উপাসনার কথা বলে। তাদের বিন্যাসগুলিকে ধর্মগ্রন্থ দ্বারা উপাসনার বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয়। উপাসনার এই ঘটনাগুলি সাধারণত নেতিবাচক পরিভাষায় বলা হয় এবং সত্য উপাসনার বিরোধী। নিম্নলিখিত উদাহরণ বিবেচনার জন্য দেওয়া হয়। জাহেলি পূজা: সমরিতান মহিলার সাথে খ্রিস্টের বক্তৃতা শুধুমাত্র সত্য উপাসনার আধ্যাত্মিক দিকটিকেই সংজ্ঞায়িত করেনি, কিন্তু অজ্ঞ উপাসনার বিষয়টিও। যোহন 4:2-7 এ যীশু সেই মহিলাকে বলেছিলেন যে সমরীয় জাতি অজ্ঞতায় উপাসনা করত। পরিত্রাণ ইহুদিদের কাছ থেকে ছিল, তবুও দুটি জাতি জাতিগত কারণে আংশিকভাবে জাতীয় মিলন এড়িয়ে চলে। সমরীয়দের অকার্যকর উপাসনা হিসেবে চিহ্নিত করা হয়েছে, সুতরাং যখন এই সমরিয়ানরা প্রভুকে ভয় করত, তারা তাদের মূর্তিগুলিরও সেবা করত, পাহাড়ের বাড়িতে স্থাপন করা হয়, তাদের সন্তানরা এবং তাদের নাতিনাতনীরা, যেমন তাদের পিতারা করেছিলেন, ঐতিহ্য তাই করেন আজ অস্বাভাবিকভাবে, তারা প্রভুকে ভয় করত তবুও তারা তাদের মূর্তি পূজা করত। অন্তত দুটি পাঠ এখানে জড়িত। প্রথমত, আমাদের প্রতিটি প্রজন্মের দ্বারা দেওয়া ঐতিহ্যগুলিকে সত্যের জন্য পরীক্ষা করা উচিত। উপরোক্ত ক্ষেত্রে জাহেলিয়াত ও মিথ্যা উপাসনা প্রজন্ম ও প্রজন্ম ধরে লালন পালন করা হয়েছিল। দ্বিতীয়ত, সামেরিয়ানরা একটি জাতিগত গোষ্ঠী হিসাবে ইহুদিদের কাছে অগ্রহণযোগ্য ছিল। জাতিগত উত্তেজনা এবং প্রতিবন্ধকতার এই পরিবেশ সম্ভবত সামেরিয়ানদের গ্রহণযোগ্য উপাসনা করতে বাধা দিয়েছিল। জাতি, ঐতিহ্য, সামাজিক মর্যাদা, ঐতিহ্যের অহংকার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এথেন্সের পুরুষদের সাথে কথা বলার সময় পল তাদের ধর্মীয় সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু তিনি অজানা ঈশ্বরের কাছে তাদের অজ্ঞতাপূর্ণ উপাসনাকেও স্বীকার করেছেন। পল তাদের উপাসনার বিন্যাসের মধ্যে পার্থক্য করেছেন, যা হল মূর্তি, মন্দির, মূর্তি, শিল্প, রৌপ্য ও পাথর ইত্যাদি এবং সত্য উপাসনাকে অন্তর্ভুক্ত করা। তিনি মুসা, দাউদ, সলোমন এবং অন্যদের কথাকে সমর্থন করেন যে তারা ঈশ্বরের অন্বেষণ করুক, যদি তারা তাকে খুঁজতে পারে এবং তাকে খুঁজে পেতে পারে, যদিও তিনি আমাদের প্রত্যেকের থেকে দূরে নন, কেননা তার মধ্যেই আমরা বাস করি, চলছি এবং বিদ্যমান। তাদের উপাসনা ছিল অজ্ঞতার কারণ যেভাবে তারা যোগাযোগ করার এবং প্রভুর কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল। তবুও তাদের উপাসনার একটি রূপ ছিল, কারণ তাদের কর্মের সাথে সেবা, উপহার এবং পুনর্গঠন জড়িত ছিল। উপাসনা ঈশ্বরের সাথে একটি অবিচ্ছিন্ন সম্পর্ক হতে পারে। করিন্থের গির্জায় লোকেদের উপাসনা খুব সম্ভবত বিদ্যমান ছিল। প্রথম করিন্থিয়ান্স এক শ্লোক এক দুই পল ব্যক্তিত্বের লাইনে মণ্ডলীর বিভাজন নিয়ে আলোচনা করেছেন। তোমাদের মধ্যে প্রত্যেকে বলছে, আমি পলের, এবং আমি অ্যাপোলোসের, এবং আমি কেফাসের, এবং আমি খ্রিস্টের। এই বিভাজনগুলি জাতিগত গোষ্ঠীগুলি নিয়ে গঠিত একটি মণ্ডলীর ফলাফল হতে পারে। পলের মন্ত্রিত্ব ছিল প্রাথমিকভাবে বিধর্মীদের জন্য, সম্ভবত গ্রীকদের জন্য এবং পিটারের জন্য। এখানে বিপদ হল যে মনোযোগ এবং সম্মান প্রধানত খ্রিস্টের উপর নিবদ্ধ করা হয়েছিল, এবং এই মেরুকরণ একটি অনুকূল পরিবেশের অস্তিত্বকে বাধা দেয়। সত্যিকারের উপাসনা আমাদের জন্য সহজভাবে এই, আমাদের বিশ্বাস খ্রিস্টের উপর ভিত্তি করে হওয়া উচিত, একটি প্রভাবশালী খ্রিস্টান ব্যক্তিত্বের উপর নয়। দেবদূত পূজা। পল কলোসিয়ান্স দুই শ্লোক আট এ দেবদূত পূজার কথা উল্লেখ করেছেন। এছাড়াও প্রকৃতি, ঐতিহ্য, পুরুষের দর্শন ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত উপাসনা শর্তাবলীর পরামর্শ দেয়। মনে রাখবেন যে কলোসা ইহুদি, গ্রিক এবং অন্যান্য বুদ্ধিমত্তার প্রভাবে উন্মোচিত হয়েছিল। বৃথা পূজা। খ্রিস্ট সেই ফরিসি এবং লেখকদের তিরস্কার করেছিলেন যারা ঐতিহ্যের দোহাই দিয়ে ঈশ্বরের বাক্যকে বাতিল করেছিল। তার প্রতিক্রিয়া ছিল, এই লোকেরা তাদের ঠোঁটে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। কিন্তু তারা বৃথায় আমাকে উপাসনা করে, তাদের মতবাদকে মানুষের আজ্ঞা হিসাবে শিক্ষা দেয়। খ্রিস্ট এই লোকদের ভণ্ড হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন। বৃথা উপাসনা ঘটতে পারে প্রথাগত আচার অনুষ্ঠানে লিপ্ত হয়ে নিজের উদ্দেশ্য সম্পর্কে না জেনে। এটি একটি ধার্মিক হৃদয়ে জড়িত ছাড়া নির্দিষ্ট গতির মধ্য দিয়ে যাওয়ার পরিস্থিতিতে ঘটতে পারে। নিরর্থক উপাসনা গ্যালাটিয়ান চার্চে অধ্যায় ৩ পলের চিঠিতেও স্পষ্ট। এই খ্রিস্টানরা বিশ্বাসের সাথে শ্রবণের মাধ্যমে আত্মা লাভ করেছিল, তবুও তারা আইনের দিকে ফিরেছিল এবং আইনের কাজ দ্বারা ন্যায়সঙ্গত হওয়ার চেষ্টা করেছিল। এই নিরর্থক উপাসনা ছিল অপর্যাপ্ত বিশ্বাসের ফল, তারা খ্রিস্টের মধ্যে বৃদ্ধি অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে। শয়তান ও মূর্তি পূজা উদ্ঘাটন নয় শ্লোক দুই শূন্য এ জন দ্বারা উল্লেখ করা হয়েছে। কিন্তু বাকি মানবজাতি, যারা এই মহামারী দ্বারা নিহত হয়নি, তারা তাদের হাতের কাজের জন্য অনুতপ্ত হয়নি যে তারা ভূতের পূজা করবে না এবং সোনা, রূপা, পিতলের মূর্তিগুলিকে পূজা করবে না, পাথর এবং কাঠ যা দেখতে বা শুনতে বা হাঁটতে পারে না।